মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন মোহনা দেব রায়ের কাহিনী আরোহণ। এই বিরাট মহাবিশ্ব আমাদের যা দেখায়, হতে পারে তার সমস্তটাই অন্য কিছু না দেখানোর ছল। সদ্যজাত শিশুকে আষাঢ়ে গল্প শুনিয়ে কিংবা খেলনার মোহে আচ্ছন্ন করে যেমন ভুলিয়ে রাখে তার মা, তেমনি মহাকাল হয়তো আমাদের সামনে জড় পদার্থ এগিয়ে দিয়ে আড়াল করে রাখে কোনো অন্তহীন জগতের ইঙ্গিত। তবে যে কোনো স্নেহশীল মায়ের মতো মহাকালেরও হয়তো একটি রুক্ষ দিক আছে। কখনো কখনো সে আমাদের সামনে মেলে ধরে প্রস্থানের পথ, কখনো আমাদের কানে ভেসে আসে মহাজাগতিক কোনো সংকেত, এবং সেই সংকেত কানে এসে পৌঁছালে আরোহণ বা অবরোহণ যাই করি না কেন, পৌঁছানো যায় একটা মাত্র জায়গায়। শুনতে থাকুন মোহনা দেব রায়ের কাহিনী আরোহণ। একটা আইরিশ লোকসঙ্গীতের সুর গুনগুন করতে করতে ওদের হাউজিং কমপ্লেক্সটার সামনে এসে দাঁড়ায় অর্পণ। রাত হয়েছে, রাস্তাঘাট একেবারে নিঝুম। কুয়াশার মধ্যে স্ট্রিট লাইটের ঘোলাটে আলোগুলো যেন ডাইনির চোখ হয়ে জ্বলছে। ক্লান্তিতে তার নিজের পা দুটো যেন চলছে না, সারা দিন সেমেটারিতে হাঁটাহাঁটি করার ফল। খুব খাটাখাটনি গেছে, এবার একটু বিশ্রাম দরকার, নিরবিচ্ছিন্ন বিশ্রাম। অর্পণদের কমপ্লেক্সটা 18 তলা, ওদের ফ্ল্যাটটা 5 তলায়। একটু বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার দরুন সাধারণত লিফট ব্যবহার করে না অর্পণ, তাই প্রথমটা অভ্যাস বসেই সিঁড়িতে পা দেয়। কিন্তু একটা ফ্লোর উঠতে না উঠতেই পা দুটো একেবারে বিদ্রোহ করে বসে। না, এ দুটোকে আজ টেনে হিঁচড়ে 5টা তলা ওঠানো অসম্ভব। চোয়ালের ব্যথাটাও জানান দিয়ে ওঠে। হঠাৎ হাসি পেয়ে যায় অর্পণের, লিফটের দিকে এগোয়েও হাসি মুখেই। বোতাম টিপে অপেক্ষা করতে থাকে। দুটো লিফটই বর্তমানে কর্মহীন। ওর বোতাম টেপায় গ্রাউন্ড ফ্লোর থেকে অলস ছন্দে একটা এলিভেটর উঠে আসে। ছোট্ট একটা শব্দ করে খুলে যায় স্বয়ংক্রিয় দরজা। ভেতরে প্রবেশ করে অর্পণ। ঠান্ডাটা এখানে কিছু বেশি। 4 নম্বর বোতাম টিপে দেয়, লিফট উঠতে থাকে। মাথার উপর জ্বলা আলোটা হঠাৎই বড় উজ্জ্বল মনে হয়। দুটো চোখের পাতা কয়েকবার ফেলে নিজেকে সেই আলোর সঙ্গে অভ্যস্ত করে নিতে চায় অর্পণ, কিন্তু বিশেষ লাভ হয় না। 5 তলায় এসে নির্বিবাদে খুলে যায় লিফটের দরজা। সামনের আধো আলোকিত করিডোর যেন হাত ছানি দিয়ে ডাকে। সামান্য তপতপ করছে আলোগুলো। করিডোরের একেবারে প্রান্তের দিকে ওদের ফ্ল্যাট। সেখানে ওর জন্য অপেক্ষা করছে একটা নরম বিছানা, গিজারের গরম জল। কথাটা মনে হতেই শিরায় শিরায় একটা অপ্রতিরোধ্য আকর্ষণ অনুভব করে অর্পণ। শীতটা যেন আরেকটু বেড়ে উঠেছে, কিন্তু পা নয়, তার বদলে হাত সচল হয়। প্রায় যন্ত্রের মতো হাতটা তুলে 2 নম্বর বোতামটা টিপে দেয় অর্পণ, লিফট আবার সচল হয়। ভেতরের শীতটা যেন একটা নির্দয় ছাপটা মারে। কিন্তু হঠাৎ এই পাগলামি কেন করল অর্পণ? 3 তলায় কি আছে তার? উত্তর অমি। এলিভেটরটা 3 তলায় এসে দাঁড়াতে কিছুক্ষণ স্তব্ধ হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে অর্পণ। চোখ দুটো বন্ধ করে।
একটা অদ্ভুত
দৃঢ়তা ফুটে ওঠে ওর মুখের রেখায়। তারপর ওর আঙুলগুলো চলে যায় 6 নম্বর বোতামে, আবার উঠতে শুরু করে লিফট। হঠাৎ মনে মনে নিজেকে প্রচণ্ড ধমক দেয় অর্পণ। কোনো প্রয়োজন নেই এখন এটা করার, একে বলে যেচে অশান্তি আনা। এইসব উদ্ভট কাণ্ড না করলে এতক্ষণে হয়তো স্নান করছে নিজের অ্যাপার্টমেন্টের বাথরুমে। হঠাৎ ও হাসতে শুরু করে, উন্মাদ অনিয়ন্ত্রিত সেই হাসি। ছোটবেলায় এক ধরনের বেলুন পাওয়া যেত বেলুনওয়ালাদের কাছে, তার ভেতরে বালি, কাঁকড় বা মাটির ঢেলা ভরা থাকত। এক একটা কাঠির মাথায় লাগানো থাকত ছোট ছোট বেলুনগুলো। সেই কাঠিটা ধরে নাড়ালেই আওয়াজ উঠত বেলুনের ভেতর। জিনিসটাকে সম্ভবত ডাকা হতো ঝুমঝুমি বেলুন বলে। ঠিক সেই ঝুমঝুমি বেলুনের মতোই মাথার ভেতর কেউ যেন নাড়িয়ে দেয় এক রাশ ঝাপসা হয়ে আসা স্মৃতি। সময় পিছু হাঁটতে থাকে।
এলিভেটর গেম সেটা আর কি বস্তু?
হোস্টেলের 3 জন শেয়ার করা একটা রুমের একটা ডাস্টবিন সদৃশ সিঙ্গল খাটের উপরে পা ঝুলিয়ে বসে মন্তব্যটা করে প্রত্যয়।
আরে ব্যাপারটা বললেই বুঝতে পারবি, কিছুই না, একটা সিম্পল ধরনের রিচুয়াল, কোরিয়ান অরিজিনের। এলিভেটরের মধ্যে করতে হয়, ঠিকঠাক করতে পারলে সেটা শেষ করে যখন বেরোবি লিফট থেকে, তখন এই জগতে আর বেরোবি না।
গলায় গভীর রহস্য ফুটিয়ে তোলার চেষ্টা করে উপল। অন্য আর একটা খাটের উপর বসে বইয়ের পাতার উপর থেকে চোখ না তুলেই অর্পণ বলে,
আচ্ছা বলছি, সে জগতে কি প্রজেক্ট একটু কম মার্কস ক্যারি করবে? তাহলে একবার ট্রাই করে দেখা যেতে পারে।
একটা তিরস্কারের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে শেষমেশ ওকে সম্পূর্ণ উপেক্ষা করেই বলতে থাকে উপল,
হ্যাঁ তো যেটা বলছিলাম, ফার্স্ট ফ্লোর থেকে মানে দোতলা থেকে লিফটায় উঠলি, ঠিক আছে, প্রেফারেবলি একা উঠে প্রথমে 5 তলা মানে 4th ফ্লোরে যেতে হবে। তারপর 4th ফ্লোরে লিফট এসে দাঁড়ালে
হুড়মুড় করে বেরিয়ে এলবিজি ক্লাসের জন্য দৌড়াতে হবে, অলরেডি 5 মিনিট লেট হয়ে গেছে।
এই সব সময় না ইয়ারকিটা ভালো লাগে না অর্পণ, আমি তো অন্তত সিরিয়াসভাবে বলছি কথাটা, ইন্টারেস্ট না দেখাতে পারিস, ইন্টারাপ্ট করিস না।
তুই সিরিয়াসভাবে একটা চূড়ান্ত ভাঁটের জিনিস বলে যাচ্ছিস উপর, বিশ্বাস কর আমাদের এইসব নিয়ে ভাবার লাগজারি এখন একদম নেই, এখন আমাদের লিটারেলি শিরে সংক্রান্তি।
ঠিক আছে তুই পড় না, তোকে কি বারণ করেছে? দরকার হলে কানে হেডফোন লাগিয়ে দে।
এসব আজগুবি কথায় আমার কোনো সমস্যা হয় না
বলে বিরক্তভাবে পড়ায় মনোনিবেশ করে অর্পণ। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তার কানের পর্দায় আঘাত করতে থাকে উপলের প্রতিটা পরবর্তী শব্দ।
হ্যাঁ তো যেটা বলছিলাম, 4th ফ্লোরে এলিভেটর এসে দাঁড়ালে আবার 2nd ফ্লোরের বাটন টিপতে হবে।
অর্পণ আবারও নিজেকে সামলাতে পারে না, খুব গম্ভীরভাবে যেন খোলা বইটাকেই বলে ওঠে,
হ্যাঁ এলিভেটরের বাটন টেপা আর ওই এলিভেটারেই ওঠানামা, দিজ আর দি অনলি কাইন্ডস অফ টেপা অ্যান্ড ওঠানামা ইউ ক্যান হোপ ফর। উপোস!
এই উপোস ডাকটা শুনলে প্রচণ্ড খেপে যায় উপল, তাই মাঝে মাঝেই এই বিনোদনটা বেশ উপভোগ করে ওর 2 রুমমেট। আজও হয়তো তার ব্যতিক্রম হতো না, কিন্তু বাদ সাজে প্রত্যয়, বিষয়টার মধ্যে সে আগ্রহ পেয়ে গেছে, তাই এবারের ধমকটা আসে তার কাছ থেকে।
অর্পণ বলতে দে না ওকে, আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছে।
কিন্তু উপলকে খেপানো গেছে, ঝাঁঝালো গলায় সে বলে ওঠে,
ওই দীপুকে পড়াতে না পারলে না তোমার ওই একই অবস্থা হবে চাঁদ, ওই থোপড়া দেখে কোনো মেয়েই নিজে থেকে পড়বে না, অথবা কোনো ছেলে, ফর দ্যাট ম্যাটার।
মাইরি অর্পণ, এমন একখানা ডাকনাম রেখেছিস যে একবারে শুনলে ছেলে নামে বোঝা যায় না।
দীপ্তন্না, ওদের ইনস্টিটিউটের এক তরুণী লেকচারার এবং ঘটনাচক্রে অর্পণের প্রতিবেশীও বটে, একই হাউজিং কমপ্লেক্সের বাসিন্দা, সদ্যই এসেছে।
তাকে দেখলে হৃদস্পন্দন বেড়ে যায় অর্পণের। কিন্তু মুশকিলটা হচ্ছে সে যে ওদের থেকে বয়সে কতটা বড় তার একটা সঠিক আন্দাজ এখনো লাগানো যায়নি। মুখ দেখলে তাকে ওদের সমবয়সী ছাড়া আর কিচ্ছু মনে হয় না। এমনিতে তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, কোনো আত্মীয় স্বজন তো দূরস্থান, কারুর সাথে তার বন্ধুত্বের সম্পর্কও গড়ে উঠতে দেখা যায়নি। কিন্তু কয়েকদিন ধরেই তার জন্য কেমন একটা ঘোরের মধ্যে আছে অর্পণ। তবু এই মুহূর্তের চাটনটা সে হজম করে সোনা মুখ করে। আসলে তার নিজেরও বিষয়টাতে একটু আলগা কৌতূহল জাগছে, তাই আর বাড়তে দেয় না কথাটা।
যাই হোক, কাজের কথায় আসি। তো লিফট সেকেন্ড ফ্লোরে এসে দাঁড়ালে আবার সিক্স ফ্লোরের বাটন, তারপর সাততলায় পৌঁছে আবার তিনতলা, মানে সেকেন্ড ফ্লোর।
এ কি, ঘুরে ফিরে বারবার তিনতলায় কেন আসছি?
আমি শুধু তোকে পদ্ধতিটা বলছি, ইচ্ছে হলে শোন, না হলে শুনিস না।
আচ্ছা আচ্ছা বল।
হ্যাঁ, তো তিনতলায় আসলে এবার টেন্থ ফ্লোর, মানে এগারোতলায়। তারপর সেখানে পৌঁছলে ছতলা, ফিফথ ফ্লোর।
এ দাঁড়া দাঁড়া, নোট ডাউন করে রাখি, নইলে আবার মনে থাকবে না।
প্লিজ ইয়ার অর্পণ, ইয়ারকিটা বন্ধ কর।
আরে আমি সিরিয়াসলি বলছি, একদিন তো পাক্কা ট্রাই করব। তা স্টেপগুলো মনে রাখতে হবে না?
আমি একটা লিংক পাঠাবো, সেটা খুললেই সব পেয়ে যাবি। এখন শোন চুপচাপ।
আচ্ছা বল।
ছতলায় পৌঁছে লিফটটা যখন খুলবে, একজন বয়স্ক মহিলা ঢুকে আসবেন।
আরে বাস, হরারের সব এলিমেন্টই উপস্থিত। হ্যাঁ বল ভাই, তুই তো আমাদেরকে বলে নষ্ট না করেই প্লটটা দিয়ে চমৎকার একটা গল্প বানিয়ে ফেলতে পারতিস।
হ্যাঁ লিখবো লিখবো, গল্প উপন্যাস সব লিখবো, তোর চিন্তা নেই। এখন যেটা বলছি মন দিয়ে শোন।
উপলকে খচিয়ে দেয়া গেছে ভেবে মনে মনে বেশ আমোদ অনুভব করে অর্পণ। তবে আর বেশি বলাটা হয়তো ঠিক হবে না, তাহলে সত্যিই বেঁকে বসবে, হয়তো বলবেই না, তখন আবার প্রত্যয়ের কাছ থেকে খিস্তি খেতে হবে। ও বেটা খুব রস পেয়ে গেছে ব্যাপারটাতে। উপলের কথা চলতে থাকে।
সেই মহিলা উঠলে তার দিকে কিন্তু ভুলেও তাকালে চলবে না, মানে যাকে বলে কমপ্লিটলি ইগনোর করতে হবে, অ্যাজ ইফ কেউ লিফটে ওঠেই নি। এই মহিলা একটি অন্ধকারের জীব, তার কাজ হলো গেমটা যে খেলছে তাকে ডিস্ট্র্যাক্ট করে কোনো এক ভয়ঙ্কর দুনিয়ায় নিয়ে যাওয়া, যেখান থেকে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। সেই মহিলা উঠে আসার পর এক নাম্বার ফ্লোর, মানে দোতলার বাটন টিপতে হবে, কিন্তু এলিভেটার দোতলায় নামবে না, ওপরে উঠতে শুরু করবে। সেই সময় কিন্তু ভয় পেলে বা নার্ভ লুজ করলে একদম চলবে না। যদি দোতলার বাটন টেপা সত্ত্বেও লিফট ওপরে উঠতে শুরু করে, তাহলেই বুঝবি খেলা ঠিকঠাক এগিয়েছে। এলিভেটরটা গিয়ে থামবে এগারো তলায়, মানে টেন্থ ফ্লোরে। এইবার তুই লিফটের খোলা দরজার উপরে যে করিডোর বা স্পেস যাই দেখতে পাবি, সেটা সেই অন্য দুনিয়ার। তুই এলিভেটর থেকে যখন বেরোতে যাবি, সেই মহিলা তোকে পিছন থেকে ডেকে উঠবে, হয়তো কোনো কিছু বলে তোকে ডিস্ট্র্যাক্ট করতে চাইবে। খবরদার যদি তাকে কোনো অ্যাটেনশন দিস, তাহলে তোকে নিয়ে চলে যাবে এমন কোনো মাত্রায় যেখান থেকে আর ফেরার কোনো সম্ভাবনা নেই। তাই চুপচাপ বেরিয়ে যেতে হবে লিফট থেকে। এবার তুই তোর ইচ্ছে হলে এক্সপ্লোর কর সেই নতুন ডাইমেনশন, সেখানে অনেক কিছুর দেখাই তুই পেতে পারিস, বিকট দর্শন, হোস্টাইল কোনো প্রাণীও দেখতে পেতে পারিস, আবার এখানকার মতোই সাধারণ মানুষজনও দেখতে পেতে পারিস, হয়তো কিছু কিছু বৈশিষ্ট্য তাদের আলাদা, কিংবা একেবারে ফাঁকাও দেখতে পারিস চারপাশ। তবে যাই দেখিস, জানলা দিয়ে বাইরে তাকালে দেখতে পাবি অনেক দূরে একটা লাল রঙের ক্রস, খানিকটা ওই কবরস্থানের মতো।
আর ফিরবো কিভাবে?
সেম প্রসেস, আবার দোতলা থেকে শুরু করতে হবে, তবে এবারে আর কোনো বৃদ্ধা উঠবে না।
আচ্ছা যদি অন্য কোনো এলিভেটরে ট্রাই করি ফেরাটা, মানে ওই জগতেরই অন্য কোনো বিল্ডিংয়ে?
থিওরিটিক্যালি ফেরা তো পসিবল, ট্রাই করে দেখিস।
পুরো বিষয়টা প্রধানত যাকে উদ্দেশ্য করে বলা, সেই প্রত্যয়ের চাইতেও অন্যজনের কৌতূহলটা জেগেছিল বেশি। লিফট তিনতলায় এসে দাঁড়াতে সাততলার সুইচ টেপে অর্পণ।
নিঃশব্দে উঠে এলো এলিভেটর, তারপর আবার তিনতলায়, তারপর ফের আরোহণ, গন্তব্য ১১তলা। ১১তলা থেকে ৬তলায় এসে লিফটের দরজাটা খুলে একটা ফাঁকা করিডোরের সামনে। যত দূর চোখ যায় ধুধু করছে আলোক বিধৌত শুনশান প্রাঙ্গণ। আলোগুলো স্থির, উজ্জ্বল। বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অর্পণ, মনের মধ্যে ব্যাখ্যাতীতভাবে একটু একটু করে একটা হতাশা জেগে উঠছে। এক্সপেরিমেন্টটা তাহলে সফল হলো না, নাহলে এতক্ষণে চলে আসার কথা ছিল সেই রহস্যময় বৃদ্ধার। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায় বুক ঠেলে। আচ্ছা, অর্পণ কি পাগল হয়ে গেল? হঠাৎ নিজের উপর ভীষণ রাগ হয়। কি অযৌতিক একটা কাজ করে যাচ্ছে ও। আঙুলটা চলে যায় দেওয়ালে লাগানো বাটনের প্যানেলের দিকে, চাপ পড়ে একটা নির্দিষ্ট বোতামের ওপর। এই এক্সপেরিমেন্টটাকে মাঝখান থেকে ছেড়ে যাওয়া সম্ভব নয়, সুতরাং জ্বলে ওঠে ১ সংখ্যা লেখা বোতামটা। লিফটের দরজাটা বন্ধ হয়ে যেতে থাকে আস্তে আস্তে, আর করিডোরে পায়ের আওয়াজটাও শোনা যায় সঙ্গে সঙ্গে। ক্ষিপ্র গতিতে নিজের পাটা বাড়িয়ে দরজাটাকে আটকে দেয় অর্পণ। কেউ আসছে। করিডোরে যে দৃশ্যমান হয় তাকে দেখে অর্পণের হৃৎপিণ্ড স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হোঁচট খায় আবার। দীপ্তন না, তবে এবার অবাকের থেকেও বেশি হতাশ হয় অর্পণ। এ আর যাই হোক, কোনো অতি প্রাকৃত সত্তা হতে পারে না। ওর দিকে তাকিয়ে যেন সামান্য হাসে দীপ্তন না, হাসিটা কিন্তু ফিরিয়ে দিতে পারে না অর্পণ। মেয়েটা লিফটের কোনো বোতাম এখনো টেপেনি, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, বেশ বিনটে এসে। তার উপর সামান্য কুঁজো হয়ে আছে যেন। দরজাটা বন্ধ হয়ে যেতেই লিফটের ভেতরের আলোগুলো হঠাৎ অস্থির হয়ে ওঠে, জ্বলতে নিভতে থাকে বারবার। দীপ্তন্না অবশ্য দাঁড়িয়ে আছে একভাবে। লিফটের আলোগুলো কয়েক মুহূর্তের জন্য হঠাৎ নিভে যায়, আর সঙ্গে সঙ্গেই চলমান হয় এলিভেটর। কিন্তু ও একটা অদ্ভুত অনুভূতি গ্রাস করতে থাকে অর্পণের শরীরকে। লিফটের গতিপথটা আন্দাজ করা যাচ্ছে না। এলিভেটর নামলে যেমন বুকের মধ্যে খালি খালি লাগে তেমনটা লাগছে, আবার উঠলে যেমন শরীরটা ভারী হয়ে আসে সেটাও লাগছে। এরকম পরস্পর বিরোধী দুটো অনুভূতির মর্মোদ্ধার করতে পারে না অর্পণের শরীর। খুব ক্লান্ত বোধ করে সে। আলো অবশ্য জ্বলে ওঠে প্রায় সঙ্গে সঙ্গে, কিন্তু তার ঔজ্জ্বল্যের তীব্রতার প্রতিঘাতে সঙ্গে সঙ্গেই চোখ দুটো বন্ধ করে নিতে বাধ্য হয় অর্পণ। কিন্তু ততক্ষণে যা দেখার সে দেখে নিয়েছে। এলিভেটর উঠছে, ওপরের ছোট্ট ডিজিটাল ডিসপ্লে তারই ইঙ্গিত দিচ্ছে সব কিছু ঠিকঠাক গিয়েছে। আর তার মানে চোখ দুটো আস্তে আস্তে খুলে আতঙ্কে হিম হয়ে যাওয়া শরীরে দীপ্তন্নার দিকে মুখ ফেরায় অর্পণ। মেয়েটা এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে, চোখের ভাষাহীন দৃষ্টি দরজার দিকে। হঠাৎ প্রচণ্ড ভয় করে ওর। নিজেকে প্রাণপণে অভিসম্পাত করে এই উন্মাদ খেলায় সামিল হওয়ার জন্য। এমনটা তো হওয়ার ছিল না,
এমনটা কিছুতেই হওয়ার ছিল না। কোথাও একটা ভুল হচ্ছে, মস্ত বড় একটা ভুল। এলিভেটর উঠছে, 5, 6, 7। দীপ্তন্নার মুখটা ধীরে ধীরে ফেরে অর্পণের দিকে, অভিব্যক্তিহীন, শীতল চাউনি। 8, 9, 10। খুলে যায় এলিভেটরের দরজা। দরজার ওপাশে ফাঁকা করিডোর, আধো আলোকিত। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অর্পণ, তারপর পা বাড়ায় এলিভেটর থেকে বেরোনোর জন্য। যা হওয়ার তা তো হয়েছেই, আর কিছুই করার নেই। করিডোরে পা দেয়, প্রায় সঙ্গে সঙ্গেই পেছন থেকে ভেসে আসে দীপ্তন্নার সুরেলা কণ্ঠস্বর,
অর্পণ একটা কথা বলার ছিল তোমায়।
অর্পণ পিছু ফেরে না, তার পায়ের শব্দ মিলিয়ে যায় করিডোরে। পথঘাট জনশূন্য, মাথার উপর ঝিমঝিম করছে একটা মন মরা গোধূলির আলো। ঘুম পাচ্ছে। একটু দূরে বাড়ি ঘরের ফাঁক দিয়ে চোখে পড়ছে গ্রেভিয়ারটা। না, একটা ক্রস নয়, অনেকগুলো ক্রস এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে জায়গাটায়। সবকটারই রং অবশ্য নির্দয় রকমের লাল। এই এলাকায় এরকম কবরস্থান কোশমিন কালেও ছিল না। এলোমেলো পায়ে ওটার দিকে এগোতে থাকে অর্পণ। কতখানি দূরত্ব অতিক্রম করার পর ঠিক বোঝা যায় না, তবে একটা সময় গিয়ে ওর উপলব্ধি হয় যে গ্রেভিয়ারটা এক পাও কাছে আসছে না, মরিচিকার মতো। হঠাৎ ভীষণ হাসি পেয়ে যায় অর্পণের, অনিয়ন্ত্রিতভাবে হাসতে থাকে সে। হাসতে হাসতেই বন্ধ করে নেয় চোখ দুটো, কিন্তু চলা থামায় না। কয়েক পা এভাবেই চলার পর ওর চোখটা খুলে যায়। কবরস্থানটা এবার 500 গজের মধ্যে এসে পড়েছে। খোলা চোখে আরও কয়েক পা হেঁটে অবশ্য দূরত্ব একটুও কমে না। এবার চোখ বন্ধ করে মাতালের মতো দৌড়াতে থাকে অর্পণ। হঠাৎ কিসে একটা ধাক্কা লেগে সচাপটে সামনের দিকে হোঁচট খায়, চোয়ালটা ঠুকে যায় কংক্রিটের সঙ্গে। চোখ খুলে দেখে চারদিকে যত দূর চোখ যায় ধুধু করছে ন্যাড়া মাঠ, আর ছড়িয়ে ছিটিয়ে আছে ক্রুশ চিহ্ন। এই মাত্র যে রাস্তা ধরে আসছিল তার চিহ্ন মাত্র নেই কোথাও। অনির্দিষ্টভাবে ঘুরে বেড়াতে থাকে অর্পণ, কেমন অদ্ভুত এক নেশা ধরে যায়। কত সময় পর ও জানে না, একটা হেলে পড়া ক্রসের সামনে দাঁড়ায় অর্পণ। হঠাৎ একটা শব্দ ভেসে আসে, মৃদু কিন্তু তীক্ষ্ণ, যেন কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এদিক ওদিক তাকায় অর্পণ, চারিদিকে অপার্থিব নিঃসঙ্গতা যেন বিদ্রুপ করে ওকে। মাটির দিকে চোখ যায় ওর, কি মনে হওয়াতে একটু ঝুঁকে পড়ে। হ্যাঁ, যা ভেবেছে ঠিক তাই। আওয়াজটা সেই কবরের ভেতর থেকে। হঠাৎ নিজের হাতের মাংসের উপর প্রচণ্ড জোরে একটা কামড় বসায় অর্পণ। স্বপ্ন দেখছে, ঘুমটা ভাঙাতে হবে, আশু প্রয়োজন।
চামড়ার উপর ক্ষত তৈরি হয়, এক সারি গভীর দাঁতের দাগ আভাস দিচ্ছে চামড়ার তলার জগৎটার, আর সেই জগৎটা লাল নয়। চামড়া ফেটে গিয়ে তার তলা থেকে যেটা বেরিয়ে আসছে সেটা রক্ত নয়, অদ্ভুত ধরনের একটা পদার্থ, ঘনত্বে অনেকটা দইয়ের মতো, কিন্তু তার রংটা কাঁচা সবুজ। কোন প্রতিবর্ত ক্রিয়ার বসে ক্ষতস্থানটার উপর সে জীব ছোঁয়ায় তা সে নিজেও জানে না। সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত স্বাদ মুহূর্তে আচ্ছন্ন করে ফেলে ওর চেতনাকে, মিষ্টি কিন্তু একই সাথে খুব কড়া মিন্টের স্বাদ। এটা কি অর্পণের চামড়ার তলায়? এটাই কি তাহলে প্রবাহিত হচ্ছিল এতদিন? ও জানতে পারেন। কান্নার শব্দটা বেড়ে ওঠে কয়েক গুণ, গোটা অঞ্চলের মাটিটা যেন কাঁপতে থাকে এক উন্মাদ ছন্দে। কিছুকাল আগে হারানো বাবার গলা, সদ্য হারানো মায়ের গলা, উপলের গলা, প্রত্যয়ের গলা, সাম্প্রতিক মহামারীতে হারানো বন্ধু বান্ধব আর আত্মীয়দের গলা। চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করে অর্পণ। চোখ যখন খোলে আবার রাস্তা দিয়েই হাঁটছেও, বাড়ি ঘরের ফাঁক দিয়ে অদূরে দেখা যাচ্ছে সেই অপার্থিব সমাধিক্ষেত্র। গোধূলির আলোটা নিভে গিয়ে আকাশে ফুটে উঠেছে অদ্ভুত দর্শন অসংখ্য তারামণ্ডল, আর আকাশের রংটা পান্না সবুজ। একটা জীবন্ত কুয়াশা যেন গ্রাস করছে চরাচর। স্ট্রিট লাইটগুলো জ্বলছে রাস্তার পাশে পাশে, কুয়াশার মধ্যে তাদের ঘোলাটে নীল আলো যেন আড়াল করে রেখেছে এক একটা এক চোখ ডাইনিকে। হোস্টেল থেকে বাড়ির দূরত্ব অনেকটা, ওয়াকিং ডিস্টেন্স একেবারেই নয়। সেই পথটুকু যে কত সময়ের মধ্যে হেঁটে পার হয় অর্পণ তা বলা সম্ভব নয়, সময় হিসেব করা যাচ্ছে না। হাতের ঘড়ি, মোবাইল সর্বত্রই সময়ের ডিসপ্লের জায়গায় ফুটে আছে কিছু অদ্ভুত চিহ্ন। হ্যাঁ, হোস্টেল থেকে বাড়ি যেতে হবে, হোস্টেলেই তো ছিল এতক্ষণ। হোস্টেলের এলিভেটর থেকে বেরিয়েই তো সিঁড়ি দিয়ে নেমে এলো, কতক্ষণ আগে কে জানে। আর প্রত্যয় উপলের সঙ্গে কথোপকথনটা কখন হলো, কি একটা আজগুবি এলিভেটর গেমের বিষয়। আজ দুপুরে কি বলা যায় না, এখানে সময়ের হিসেব বড় গোল মেলে না, ওটা বোধহয় কোনো স্বপ্নই। কই, তেমন কিছু তো হয়নি। প্রত্যয় উপল আরো যত বন্ধুবান্ধব, মা বাবা সবাই তো বহুদিন হলো মারা গেছে, সেই একবার একটা ভয়ানক মহামারীতে। প্রথমে খুশখুশে কাশি দিয়ে শুরু হয়েছিল, তারপর কাশির সঙ্গে বেরোতে শুরু করল থকথকে দইয়ের মতো কিন্তু কাঁচা সবুজ, যে রক্ত চলে বেড়ায় ওদের শিরায় শিরায়। অর্পণিত সমাধিস্থ করল ওদের সকলকে, কিন্তু ও নিজে বেঁচে গেল কিভাবে যেন। এই জগতেই তোর বাস, এই তো এখন বাড়ি যাবে, বাড়িতে ওর জন্য অপেক্ষা করছে নরম বিছানা, গিজারের গরম জল বড্ড খাটাখাটনি গেছে আজ। সারাদিন কবরস্থানে ঘুরে বেড়ানোর প্রভাবটা টের পাওয়া যাচ্ছে। একটা আইরিশ লোকসঙ্গীতের সুর গুনগুন করতে করতে ওদের হাউজিং কমপ্লেক্সটার সামনে এসে দাঁড়ায় অর্পণ। রাত অনেক হয়েছে, রাস্তাঘাট একেবারে নিঝুম। কুয়াশার মধ্যে স্ট্রিট লাইটের খোলাটে আলোগুলো যেন ডাইনির চোখ হয়ে জ্বলছে। ক্লান্তিতে তার নিজের পা দুটো যেন চলছে না। আর সারাদিন সেমেটারিতে হাঁটাহাঁটি করার ফল খুব খাটাখাটনি গেছে, এবার একটু বিশ্রাম দরকার, নিরবিচ্ছিন্ন বিশ্রাম। শেষ অবধি যখন এগারো তলায় এসে খোলে কমপ্লেক্সের এলিভেটরের দরজাটা, করিডোরে পা দিয়ে নিজের হাতের দিকে তাকায় অর্পণ। একটা শুকোতে থাকা ক্ষত চিহ্ন, এক সারি দাঁতের দাগ। সুরটা গুনগুন করতে করতে করিডোরে বেরিয়ে সিঁড়ির দিকে হাঁটা লাগায়। মা বাবা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই মাঝরাতে ছেলেকে ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে শুনলে খুব অবাক হয়ে যাবে, কিন্তু কি আর করা যায়, রাতটা তো এইভাবে ঘুরে ঘুরে কাটিয়ে দিতে পারে না, ঘরে ঢুকতেই হবে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। মোবাইলের ডিসপ্লেটার দিকে তাকিয়ে এক টুকরো নিশ্চিন্ততার হাসি ফুটে ওঠে অর্পণের ঠোঁটে। প্রত্যয়, হ্যাঁ, ওর পক্ষে দুশ্চিন্তা করা স্বাভাবিক। হঠাৎ করেই মাঝরাতে কাউকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে এসেছিল অর্পণ, কোন অসম্ভব ভীমরতিতে কে জানে। হ্যাঁ, মাঝরাতেই, এই যে এতটা সময় কেটেছে এর মাঝে, সেই কবরস্থান, সম্মিলিত চিৎকারের আওয়াজ, আদতে সেই সময়টুকু এখানে কাটেনি। যে সময়টায় ছেড়ে গিয়েছিল ফিরে এসেছে অর্পণ আবার সেই সময়ে, আবারও ওর হাসি পায়। ওই রিচুয়ালটার ব্যাপারে শোনার পর উপলের পাঠানো একটা ভিডিও দেখে থেকেই কথাগুলো তার মাথায় বড্ড ঘুরছিল। রাত্রে ঘুম আসছিল না, কৌতূহল দমন করা কঠিন হচ্ছিল। অর্পণ এখন জানে উপল আর প্রত্যয়ের সঙ্গে ওই কথোপকথনটা আজকেই হয়েছে। ঘেঁটে যাওয়া সময়ের ধারণাটা একটু একটু করে ফিরে আসছে তার, পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক কিছু। যেমন ও এখন বুঝতে পারছে উপল সম্ভবত একটু ভুল বলেছিল। লিফট চলার সময় অর্পণ তাকিয়েছিল তার দিকে, যাকে স্বাভাবিক অবস্থায় দীপ্তন্না গুপ্ত বলে ওরা চেনে। অবশ্য সেটা স্বাভাবিক, কারণ যতই সে লেকচারার হোক, মাঝরাতে ইনস্টিটিউটের লিফটে তাকে আবিষ্কার করলে বিস্মিত না হওয়াটাই আশ্চর্যের, সেক্ষেত্রে নিজে থেকেই চোখ চলে যাবে। কিন্তু সেই তাকানোর জন্য খেলায় কিছু গণ্ডগোল বোধ হয়নি, কিংবা হয়তো হয়েছিল। হাজার হোক, অর্পণ তো আর জানে না আসলেই ঠিক কি কি হওয়ার কথা ছিল, আর তার বেলা ঠিক সেগুলোই হয়েছে কিনা। তবে এটুকুও জানে, বিশ্বের সর্বত্র দীপ্তন্নাদের মতো কিছু জন ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের ব্যাপারে বেশি জানতে নেই, যারা এক জগৎ থেকে অন্য জগতের গমন পথের মাঝখানে দাঁড়িয়ে থাকে কোনো অসম্ভব অবর্ণনীয় কর্তব্য নিয়ে, দিনের পর দিন, হয়তো অনন্তকাল, নানান রূপে। এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল অর্পণ, সেই ঘোরের মধ্যেই জেনে ফেলেছে এত কিছু। প্রথমে নির্দিষ্ট ক্রম মেনে আরোহণ ও অবরোহণ ওদের রেসিডেন্সিয়াল কলেজের এলিভেটরে, যদিও মনে হচ্ছে কত যুগ আগের কথা, তবু অর্পণ জানে সেটা আদতে এখানে মিনিট খানেক আগে ঘটে যাওয়া একটা ঘটনা।
তারপর সেখান থেকে বেরোনো সেই অদ্ভুত জায়গাটায়। হ্যাঁ, তখন থেকেই ঘোরের মধ্যেও, তারপর সেই কবরস্থান আর সেই অসম্ভব পৃথিবীর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হোস্টেল থেকে নিজেদের হাউজিং কমপ্লেক্সে আসা, অনির্দিষ্ট ক্ষণ ধরে, তারপর আবার লিফটে চড়া ফেরার জন্য। কিন্তু এই পুরো সময়টায়, যদি অবশ্য সেটাকে সময় বলা যায়, কিরকম একটা অবর্ণনীয় অনুভূতিতে মনটা ছেয়েছিল। ফেরার সময় কমপ্লেক্সের লিফটে ওঠানামাটা করতে করতে দপদপে আলোয় আলোকিত ফাঁকা করিডোরটা দেখে বারবারই যেন ইচ্ছে করছিল মাঝপথে ছেড়ে দিয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে। এখানকার নয়, ওখানকার নিজের ঘর। মনে হচ্ছিল তার নিজের ভাবনা, চিন্তা, স্মৃতি, অনুভূতি সব যেন কিরকম ঘেঁটে ঘুঁটে মিশে যাচ্ছে অন্য কোনো একটা অস্তিত্বের সঙ্গে, অন্য কোনো অর্পণের সঙ্গে, ওখানকার অর্পণের সঙ্গে। কিন্তু এই যে প্রত্যয় এখন ফোন করছে, ওই অর্পণের জন্য এরকম চিন্তা করার কেউ নেই, বন্ধু বান্ধব মা বাবা কেউ না। বড় দুঃখে আছে ওই জগতের অর্পণ, বড় একা। ও কল রিসিভার বাটনটার উপর হাত নিয়ে আসে এবং একই সঙ্গে নামার সিঁড়িতে পা দেয়। 11 তলা থেকে 5 তলা নেহাত কম নয়। করিডোরের বদ্ধ বাতাসে অর্পণের পদধ্বনির সঙ্গে সঙ্গে অলস ছন্দে ভেসে বেড়ায় ওর রিংটোনটা, একটা লোকসঙ্গীতের মতো মিষ্টি ঝিম ধরা সুর।
আমাদের জগতের পাশাপাশি যে সমান্তরাল জগৎ আছে সেখানে হয়তো আর একটা আমির উপস্থিতি আছে। আমাদের জগতের কিছু দরজা দিয়ে হয়তো সেখানে পৌঁছানো যায়। ভয়ঙ্কর কিছুর বদলে সেখানে থাকতে পারে খুব সাধারণ আর একটা আমি। কিন্তু তার মানেই কি সেখানে ভয়ের কিছু নেই? তার সবুজ রক্তের স্বাদ হয়তো আমাদেরকে পৌঁছে দিতে পারে তার স্মৃতির কাছাকাছি। কিন্তু আমরা কি সত্যি নিতে চাই সেই সমান্তরাল জগতের আমির স্মৃতির স্বাদ? হয়তো তার স্মৃতি জুড়ে আছে তার প্রিয়জনের মৃত্যু এবং একাকিত্ব, এবং একাকিত্বের থেকে বেশি ভয়ঙ্কর আর কি বা হতে পারে? আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, রণদীপ, সায়নী এবং দিগন্তিকা। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন মোহনা দেবরায়ের কাহিনী আরোহণ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।